سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله.
كوشير شو شمباد لو মুসলমান ইনাম পেল, ক্ষমালা ভের সুযোগ হলো যখন খুশির ঈদ এলো।
আজ আলহামদুলিল্লাহ আমাদের ঘরে মুফতি হাসান সাহেব তশরিফ এনেছেন, শফিক সাহেব তশরিফ এনেছেন এবং হাজি আব্দুল হাবিব ভাইকে আপনারা সকলে চিনেন। মাদানী চ্যানেলে আমাদের একটি প্রোগ্রাম ছিল দাওয়াত ইসলামী কোথায় নেই। আমি বলছি আব্দুল হাবিব কোথায় নেই,
এখন তো শুধু নিজ দেশে
করাচিতেই রয়েছেন।
জি জি, শুধু নিজের দেশে আছেন,
মাশাআল্লাহ।
করাচিওয়ালারা অনেক খুশি হয়ে গেছে মনে হয়।
হাজি ইউসুফ সেলিম সাহেব, তাকেও মাদানী চ্যানেলে দেখেন। আমাদের ইমরান রয়েছেন, মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের গুরুত্বপূর্ণ একজন মেম্বার। আমাদের অনেক মাদানী কাজ তিনি দেখাশোনা করেন এবং ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আল্লাহ যদি চান আমির আহলে সুন্নতের শুভাগমন হবে এবং আমির আহলে সুন্নতের এখানে দাওয়াতও আছে,
মাশাআল্লাহ
মাশাআল্লাহ।
প্রথমত আমরা শুক্রিয়া আদায় করছি যে আজ এত সুন্দর মুহূর্তে আমির আহলে সুন্নাত আপনার ঘরে তশরিফ আনছেন। আমাদেরও সুযোগ হয়েছে এবং আশা করি দর্শক শ্রোতারাও এই অনুষ্ঠিত দাওয়াত, এই অনুষ্ঠিত প্রোগ্রাম উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমির আহলে সুন্নাতের সাথে অনেক কথা বলবো, আনন্দময় অনুষ্ঠান এবং সেলিব্রেশন হয়, ঘরে ঘরেও দাওয়াত হয়ে থাকে, আপনার ঘরেও মেহমান এসেছেন অথবা আপনি কোথাও গিয়েছেন। আসুন আজ নিগরানে সুরার ঘরে দাওয়াতের দৃশ্য দেখতে থাকুন এবং এর উপর কথাবার্তা চলছে।
খাবার হবে, একটু ধৈর্য ধরো।
খাবার তো পাবো, তবে এই দাওয়াতের মজা তো আছে। পাশাপাশি আমি দাওয়াতের অনুভূতি আপনার নিকট জানতে চাইব, যে মানুষ সাধারণত মেহমান নিমন্ত্রণ করে এবং খুশি হয়, তবে নিজের পীর সাহেবের দাওয়াত তাও নিজের বাড়িতে, কি চমৎকার! আপনার কেমন লাগছে, আপনি কেমন অনুভব করছেন? সত্যি বলতে আজ এখানে এসে আমি অনেক গর্বিত বোধ করছি, অনেক ভালো।
বরং আমরা আরো আনন্দিত যে আমাদের নিগরান আমাদেরকে মনে রেখেছেন,
তার আগমনে আমার ঘর আলোকিত হবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কারো কারো সাথে আপনার এমন আস্থা, মহাব্বত ও ভালোবাসাও হয়ে যায়, তিনি আপনাকে কোনো কাজের কথা বলে খুশি হন, কিছু গ্রহণ করলে তো খুশি হন,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
তিনি আসলে তবে খুশি হন, অর্থাৎ তার সাথে সব ধরনের আনন্দ খুশির ব্যাপার হয়ে থাকে। পীর যেহেতু আমাদের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে থাকে, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক স্থাপনকারী সত্তা, যিনি আমাদেরকে আল্লাহ রসুলের নিকটবর্তী করেন, দিনের নিকটবর্তী করেন। মুর্শিদকে পীর বলা হয়, যার অনুসরণ করা হয় তাকে পীর বলে।
কি চমৎকার!
তো এমনই
হাজি সাহেব, কারো বাড়িতে যাওয়া হয়, তবে কি এটা জিজ্ঞাসা করতে পারি যে আপনি কি খাওয়াবেন? মেনু জিজ্ঞাসা করা যেতে পারে, এর পদ্ধতি কি?
নিমন্ত্রণকারী
আমরা কি জিজ্ঞাসা করতে পারি আপনি দাওয়াত দিয়েছেন কি খাওয়াবেন?
যেমন আপনি জিজ্ঞেস করতে পারেন আপনার নিগ্রানেশ্বরের সাথে সম্পর্ক আছে, আমার থেকে জিজ্ঞেস করতে পারেন।
আমি তাকে বলবো না যেন তিনি শুনে চলে না যায়।
হ্যাঁ এমন না, কেননা আমার সুধারণ হচ্ছে এই যে আপনি যখন আমাকে দাওয়াত দিয়েছেন তখন আপনি ইনশাআল্লাহ ভালো কিছু খাওয়াবেন, তাই না হুজুর?
আপনি জিজ্ঞেস করতে পারলে তিনি বিষয়টির খেয়ালও রাখতে পারবেন।
হ্যাঁ, তার কল্যাণও হতে পারে এবং সান্ত্বনাও হতে পারে।
চলুন আমরা আমির আহলে সুন্নাত আসার আগে কিছু বিষয়ে জানার চেষ্টা করি। এমনিতেও আমরা অনেক সময় মেহমান হয়ে থাকি, ঈদের দিন যখন হয় ঘরে অনেক মেহমান আসেন, কারো ঘরে গিয়ে অনেকে এমন করে থাকেন, এমন আচরণ করা যা কোনো কোনো সময় মেজবানের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। যেমন আজকে কি খাওয়াবেন, একটি তো হচ্ছে বন্ধুসুলভ পরিবেশ, অনেক সময় নাস্তা দেয়া হলো, ভাই আমি তো অন্য কিছু চিন্তা করে এসেছিলাম, এই ব্যাপারে কিছু আমাদেরকে বলুন।
দেখুন, মেহমান সংক্রান্ত আদবসমূহ পবিত্র শরীয়তে বর্ণিত রয়েছে, মেহমানেরও মেজবানেরও। মেহমানের জন্য আদব হলো যে তাকে যেখানে আসন দেন সেখানে বসে যাওয়া, ঠিক আছে, এবং যা খাবার দেন তা খাওয়া এবং তার জন্য দোয়াও করা এবং সুন্দরভাবে সেখান থেকে বিদায় নেওয়া। মেজবান তার জন্য কষ্টদায়ক কোনো কাজ না করা এবং তিনি সন্তুষ্ট হওয়ার মতো কার্যকলাপ করা। এখানে আপনি যে প্রশ্নটি উত্থাপন করলেন না, যে সকল ঘরে আজ খাওয়ারের ব্যবস্থাপনা হবে সেখানে প্রায় ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরাই থাকবে, ঈদের প্রথম দিন মানুষ কোথায় যায়? তো সেখানে সাধারণত এই ধরনের আনন্দ মুখরিত এবং এরকম আরো অনেক ব্যাপার ঘটে।
আপনি আমার দিকে তাকিয়ে কেন বলছেন, আমাকে ক্ষমা করে দিন, আপনি জেনারেল ভাবে বলুন। ঠিক আছে আমি উঠে চলে যাব, আপনি মন
হুজুর এখন তো শুরু হয়েছে মাত্র, এরপরে দেখুন।
আশাবাদী যে আপনি ইনশাআল্লাহ উত্তম ব্যবস্থা করবেন, ভালোই খাওয়াবেন।
না আপনি এটা চিন্তা করুন যে আপনি যার সঙ্গে খাবার খাবেন সেখানে তো খাবার উৎকৃষ্ট হবে,
ভালোই হবে। আপনি মেনু একদিকে রাখুন, একজন মহান ব্যক্তি আমাদের সাথে আছেন,
আপনি খাবার তো পীরের সাথে আরম্ভ করবেন।
না না না,
আমরা খাবার দিয়ে কেন শুরু করলো, কারণ কি?
হ্যাঁ
আব্দুল হাবিব ভাই, খাবার দিয়ে কেন শুরু করলো?
এটা তাকে জিজ্ঞাসা করুন, তিনি এমন কেন করছেন।
অথচ আমরা যে সময় এখানে একত্রিত, এখন তো সেহিরের সময় মনে হয় চলছে, তো সেহিরের কথা সবাই কি
জানে। দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি যে এই রেকর্ডিং আমরা আপনাদের জন্য রমজানে করছি। আপনারা যখন দেখবেন ঈদের দিন বা রাত হবে, আমরা যে খাবার খাবো তা বেসিক্যালি সেহিরি খাবো।
সেহিরের খাবার যখন হবে তো
যদি টেনশন না করি, সময় চলে গেলে তার সেহিরি করতে পারবো না, ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
4:30 পর তো প্রবলেম আর সলভ করা যাবে না।
এরপর তো এমন সুযোগ নেই যে অন্য কোথাও গিয়ে কিছু খেয়ে টেয়ে নেবো, তাই জিজ্ঞাসা করতে তেমন সমস্যা নেই। ইনি যে কথা বলছেন,
কিন্তু উনি আসার পর ওনারই অনুগ্রহ,
তারই মেহরবানি। তিনি তো আসার পূর্বে জিজ্ঞাসা করেননি কি খাওয়াবেন।
নিগরানে সুরা, আপনি আমির আলে সুনাতের সাথে অনেক ঈদ কাটিয়েছেন এবং বলতে গেলে খুব কাছে থেকে কাটিয়েছেন। ঈদের এমন কোনো স্মৃতি কথা যা আপনার স্মরণ আছে এবং প্রকৃতভাবে আপনার স্মরণ আছে, মাদিনী চ্যানেলের দর্শকদেরকেও শোনানো উচিত।
আমির আলে সুনাতের সাথে ঈদ উদযাপন করাই হবে আসল ঈদ।
বা
অর্থাৎ সেটা এভাবে মনে করুন, আমির আলে সুনাতের সাথে যখন আপনি ঈদ কাটাবেন, সেটার উত্তর সাধারণ মানুষের সাথে তুলনা করে দিতে পারবেন না। আমির আহলে সুন্নতের সাথে যদি ঈদ উদযাপন করেন, সেটাকে এক বাক্যে বলতে পারেন যে সেটা ঈদের দিনও হবে কিন্তু উদাসীনতার দিন হবে না। কেননা ঈদের দিন অনেক উত্তম স্বভাবের মানুষও কিছুটা উদাসীনতার মধ্যে দেখা যায়, মেহমানদের দেখাশোনার কারণে উদাসীনতা লক্ষ্য করা যায়। কিন্তু আমির আহলে সুন্নতের নীতি প্রথম থেকেই, তিনি প্রথম থেকে কবরস্থানে যেতেন, তিনি কোথাও বের হতেন না। আমি তো দীর্ঘকাল থেকেই দেখছি, অর্থাৎ এমন হয়েছে আমরা ঈদের নামাজ পড়লাম, ঈদের নামাজের পর কিছুক্ষণ অবস্থান করলাম এবং মাদানী চ্যানেলে প্রোগ্রাম ছিল তাই চলে আসলাম, আর সেখানে ফয়জানে মদিনার পেছনে আমি শুয়ে পড়তাম, তারপর সন্ধ্যায় উঠতাম এবং নামাজ ইত্যাদির ব্যবস্থাও হতো। তারপর আমির আহলে সুন্নাতকে আমি ঘরে নিয়ে যেতাম, তো উনি ঘরে যাওয়ার সময় আমির আহলে সুন্নাত কেঁদে কেঁদে ফয়জানে মদিনা থেকে বের হতেন, সারা রমজান ফয়জানে মদিনায় অতিবাহিত করতেন। তিনি কাঁদতে কাঁদতে ঘরে যেতেন, অতঃপর আমি যখন ঘরে পৌঁছাতাম তখন সন্ধ্যা অথবা রাত হয়ে যেত। তো এভাবেই ঈদ কাটাতাম। সৌভাগ্য এটাই যে ঈদ, জি এটাই হওয়া চাই।
মুফতি সাহেব, ঈদের দিন সাধারণত আপনার ব্যস্ততা কেমন থাকে, সারাদিন কিভাবে কাটান? ঈদের দিন আপনাকে নামাজও পড়াতে হয়, তারপর কি করেন?
আসলে আমার মা বাবা যেহেতু হায়দরাবাদে, তো ঈদের নামাজ পড়ার পর কখনো মাদানী চ্যানেলে অনুষ্ঠান থাকলে তখন সেখানে যাই, অন্যথায় আমি বাড়ি চলে যাই, হায়দরাবাদে চলে যাই পিতামাতার নিকট।
আচ্ছা, আপনার অনুষ্ঠান চালিয়ে যান, আমি একটু কিচেন থেকে।
জি জি অবশ্যই, সেটা তো অবশ্যই দেখা উচিত হুজুর।
ওনার চিন্তা তো দেখুন,
অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হাজি সাহেব ঠিক আছে, আপনি প্রস্তুত করুন। ঠিক আছে,
আপনারা চালিয়ে যান, আমরা কন্টিনিউ করছি। হাজি আমিনও সাথে আছে,
মাশাআল্লাহ। আমিন ভাই ঈদ সংক্রান্ত ঘটনা বলিও শোনাবেন।
আচ্ছা
ইনশাআল্লাহ,
আমি আপনাদের আওয়াজ শুনতে পারবো, আপনারা আমার আওয়াজ শুনতে পারবেন।
আচ্ছা আচ্ছা,
আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখবো কিচেনের সামনে স্ক্রিন রেখেছি।
ভেরি গুড, আপনার কাছ থেকে ঈদের একটা ঘটনা শুনবো, যে সময় আমি এবং আপনি একই জায়গায় ছিলাম, আমার জীবনের জন্য সেটা আজও স্মরণীয় ঈদ। জানি না নিগ্রানেশ্বরের মনে আছে কিনা, আমি বলছি তা ঈদুল ফিতর ছিল, এখন দেখি নিগ্রানেশ্বরের মনে পড়ে কিনা। যাই হোক,
আমার কি স্মরণে আসবে?
কোনো এক ঈদের দিন আমরা কোন একটি দেশে ছিলাম, আপনাকে তো ইশারা দিয়ে দিয়েছি, এটি আমার জন্য একটি স্মরণীয় দিন, যদি আপনার মনে থাকে আপনি বলুন অথবা আমি শোনাবো ইনশাআল্লাহ।
ঈদুল ফিতরের দিন কোথায় ছিলাম?
আমরা কোথাও ছিলাম, জি সেখানে ঈদ হয়ে গিয়েছিল এবং যেদিন আমাদের দেশে ঈদ হয়েছে সেখানে আমরা একটি খবর শুনেছিলাম, সেটি আপনার মনে আছে?
মদিনা শরীফের কথা বলছেন?
জি হ্যাঁ, আমরা হারামাইনে সফরে ছিলাম আর আমরা জেদ্দা চলে গিয়েছিলাম ঈদের দ্বিতীয় দিন, আর আমরা ফ্লাইট চেঞ্জ করানোর জন্য বিমান অফিসে গিয়েছিলাম যেখানে আমাদের কাফেলার টিকিট করিয়েছিলাম। এরপর একটা খবর আসলো, আপনার হয়তো মনে পড়ছে না, সেটা আমার জন্য এবং হয়তো আপনার জন্য খুশির সংবাদ ছিল এবং আমাদের কাফেলার সবার জন্য খুশির সংবাদ ছিল।
আপনার সন্তান ভূমিষ্ঠ হয়েছিল?
জি জি জি, ঈদুল ফিতরের দিন আমার প্রথম সন্তানের জন্ম হয়েছিল।
মক্কা শরীফে সংবাদ পেয়েছিলেন আব্দুল হাবিব?
না, আমরা জেদ্দা গিয়েছিলাম, কেননা সেটা ঈদের দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিন ছিল আর আমাদের দেশে ঈদের দিন ছিল। আমরা জেদ্দা পৌঁছার পর সেখানেই সংবাদ পেয়েছি, এক্স্যাক্টলি ঈদুল ফিতরের দিন সকালবেলা আমার ছেলে মাদানী রেজার জন্ম হয়েছিল।
ঈদের দিন হয়েছিল, ঠিক বলেছেন। আমি কি খাবারটা চেক করব?
অবশ্যই অবশ্যই, জি। আচ্ছা, আপনি ঈদের নামাজ এবং অন্যান্য কাজ শেষ করে বাড়ি চলে যান, কয়েকদিন থাকেন সেখানে, মাশাআল্লাহ, সেখানে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করেন।
সম্ভবত দর্শকেরা মনে করছেন আমি খাবার রান্না করছি, আমি খাবার রান্না করছি না,
জি
এগুলো রান্না করেছেন ঘরের লোকেরা,
জি,
কিন্তু যেহেতু এখানে সমস্ত ইসলামী ভাইয়েরা আছেন তাই
এমনিতে রান্নাবান্না শেখা উচিত।
আমাকে বলা হয়েছে যে আপনি কোনো কম বেশ হয়েছে কিনা, তাই আমি কিছু অ্যাড করতে হবে কিনা, এভাবে হয়।
জি ঠিক আছে, বলতে চাচ্ছিলাম অনেকে অনেক কিছু শিখেছে, আপনি যদি রান্নাবান্না শিখে নিতেন তাহলে খুব ভালো হতো।
ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো চা পান করাতে পারবো।
আচ্ছা,
আমি চা বানানোর দায়িত্ব কবুল করছি আপনাকে।
চা খাবার এবং খাবার খাওয়ার দায়িত্ব কবুল করছি।
জি
আমি খাবার খাবো এবং চা খাবো, এই দায়িত্ব কবুল করছি।
ঠিক আছে, আপনি আপনার অংশ মিলিয়ে নিন, এখানে তো আরো অনেক ইসলাম ভাই বসে আছেন।
আব্দুল হাবিব ভাই থেকে জিজ্ঞাসা করি না তিনি কি পাক করতে
পারেন। জি আমি তাছাড়া অনেক কিছু শিখেছি।
আমার ধারণা যে আব্দুল হাবিব ভাই, যদি আমি ভুল বলে না থাকি, আপনার কল্পনার পোলাও কি খুব মশলাযুক্ত হয় না?
খুবই চমৎকার, স্পেশাল, বারবার করতে হয়, সমস্যা এটাই। আচ্ছা, মুফতি শফিক সাহেবের সাথে কথা বলছিলাম, হযরত ঈদের দিনগুলোতে আপনার ব্যস্ততা কেমন থাকে?
প্রায় এমনই হয়, ঈদের সকালে নামাজের প্রস্তুতি, আর এরপর সাধারণত বিগত কয়েক বছর ধরে মাদানী চ্যানেলে সরাসরি প্রোগ্রাম, দুই এক বছর আমিন ভাইয়ের সাথে আমরা আকসা মসজিদ থেকে লাইভ করছি।
জি 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 জি, মাশাআল্লাহ।
ঈদের নামাজ এবং এরপর এক ঘন্টা
মাশাআল্লাহ
কন্টিনিউ রাখা হয়েছে, আর আমিন ভাই মাশাআল্লাহ থাকেন, সকলের সাথে আনন্দ প্রকাশ করা হয়।
আপনার মসজিদের পাশেই আমিন ভাই থাকে, সে মসজিদের প্রতিবেশী, তাই না?
জি জি।
আকসা মসজিদ আপনার জন্য খুব স্মরণীয়, আকসা মসজিদ আপনার স্মরণীয় মাশাআল্লাহ। আমার মনে আছে যে আমি কয়েকবার গিয়েছি, সেটা একটা ছোট মসজিদ ছিল এবং মাশাআল্লাহ আজ সেটা একটা চমৎকার মেগা প্রজেক্ট বললে ভুল হবে না। করাচিতে এই ধরনের মসজিদ যেগুলোতে দাওয়াত ইসলামের এতগুলো ডিপার্টমেন্টও রয়েছে এবং এক চমৎকারভাবে মসজিদের নির্মাণ হয়েছে, তাই তো বলা হয় যে সোনাই সোহাগা, যেখানে মুফতি শফিক সাহেবকে পেয়ে আরও আলোকিত হয়ে গেছে। সে মসজিদ সম্পর্কে কিছু বলুন।
জি মাশাআল্লাহ, একে তো দাওয়াত ইসলামের মদানী পরিবেশ
ওই ওই এলাকার
মসজিদে তিনি
আচ্ছা
এসেছিলেন।
আচ্ছা,
এবং কুদরতিভাবে মদানী পরিবেশের আগেও যখন জুমা পড়তে যেতাম ওইখানেই পড়তাম,
সেই মসজিদ থেকে কি মাদিনী মাহাল এসেছে?
মাশাআল্লাহ,
ওখানেই যেতাম,
দরস আপনি সেখানে দিতেন, ওই এলাকার জেলি নিগরান ছিলেন। বাহ বাহ বাহ, আপনার ঘরও ওই মসজিদের সামনে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। সেই মসজিদ এখনো আপনি ছাড়েননি, এটাই হলো আসল। এটা দাওয়াত ইসলামের অনেক জিম্মাদারগণের জন্য শিক্ষণীয় বিষয়, যদিও অনেক বড় জিম্মাদার হন না কেন, মসজিদ এলাকা তার সাথে কানেকটিভিটি থাকা উচিত। জি হুজুর, আপনার সাথে কথা বলছি।
আমি আসা যাওয়া করে আপনাদেরকে সংবাদ দিচ্ছি, কারণ আপনাদের সামনে কোনো স্ক্রিন নেই।
জি জি,
আপনাদের সামনে স্ক্রিন এমনি স্থাপন করেছিলাম, ঠিক আছে।
জি জি, আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
আমি সবকিছু দেখে এসেছি,
ভালোই হবে মাশাআল্লাহ।
আচ্ছা আব্দুল হাবিব ভাই, আপনি
একদিন ঈদের মুহূর্ত ছিল, বয়ান করতে যাচ্ছিলাম, হঠাৎ আমিন ভাইয়ের কল আসলো, বাপা গিফট পাঠিয়েছেন আমার জন্য, জুব্বা ইত্যাদি পরিধান করার জন্য। যাবেন না এখন, দু মিনিট অপেক্ষা করুন, আমি চলে আসছি। আমির আহলে সুন্নতের দেখুন মাশাআল্লাহ চিন্তাধারা, ঈদের দিন মানুষকে কিভাবে খুশি করে দেন।
ইমরান ভাই, এটা বলুন যে আমরা যে বলে থাকি ঈদের সময়, অর্থাৎ রমজান শরীফের পর, তা এভাবে হয়ে যাবে মানুষ জীবিকা নির্বাহের ক্ষেত্রে, যেমন আপনি বিজনেস ফিল্ড লোকদের সাথে মেলামেশা করেন সামাজিকভাবে,
এতে ইম্প্যাক্ট বলতে পারি এর নির্ধারণ করা এতটা সহজ নয় সবার জন্য, ঠিক আছে? কোনো এক হিসাবে লোকেরা বলে যে এমন হবে তেমন হবে, কিন্তু প্রকৃতভাবে কেউ জানে না যে কতক্ষণ চলবে এবং কোথায় শেষ হবে। মূলত মানুষ এজন্য পেরেশান যে স্পষ্টত বেতনের ঘাটতি, স্পেশালি আমার দেখা মতে বেশিরভাগ যেসব মানুষ প্রভাবিত হয়েছে তারা ব্যবসায়ী শ্রেণী, বেতনভোগী শ্রেণী, তারা তো ঠিক আছে। সরকার কিংবা প্রাইভেট কোম্পানিগুলো যথাসম্ভব আশা দিয়েছেন যে ঠিক আছে আমরা আপনাদেরকে বহাল রাখব, যদিও বেশ কয়েকটি জায়গায় চাকরিচ্যুত করেছেন। তবে ওই সমস্ত দোকানি যাদের রোজগারের ভিত্তি এর উপর নির্ভরশীল যে দোকান খুললে মালামাল বিক্রি হবে, ইম্পোর্ট হবে, মূলত তাদের চক্রে ব্যাঘাত ঘটেছে। প্রকাশ্য যে পণ্য বিক্রি না হলে পরবর্তীতে অর্ডার আসে না, ফলে পণ্য সামগ্রী থেকে যায়। আবার খুচরা কিছু পণ্য থাকে যা শুধুমাত্র ক্ষেত্রবিশেষে ব্যবহার হয়, যথা যে পণ্যটি ঈদের জন্য তৈরি করা হয়েছে তা কেবল ঈদেই বিক্রি হয়। এখন পণ্যটিকে পুরাতন করে যদি ঈদের পরে ছাড়া হয় তাহলে হয়তো তা চলবে না। মূলত প্রত্যেক জিনিসের একটি সিজন থাকে। সর্বোপরি অনেক মানুষের ক্ষতি হয়েছে, বিভিন্ন স্তরের মানুষ আছে যারা নানান ফিল্ডের সাথে সম্পর্ক রাখে, কতক ব্যবসায়ী লোকদের হয়তো ফায়দা হয়েছে এবং ফায়দা হচ্ছেও, বস্তুত ফিল্ড এর বিবেচনায় লাভ ক্ষতি নির্ভর করে।
আমার এমন মনে হয় যে আমাদের মেজরিটি লোক তারা কাল্পনিক পেরেশানির কারণে বেশি পেরেশান থাকে।
কি হবে কি হবে?
যেমন আমি একটি স্থানে পড়েছি আব্দুল হাবিব, যে অতীত হলো সেটা যা তোমাকে ছেড়ে চলে গেছে, ভবিষ্যৎ হলো তা যা তুমি দেখোনি।
বাহ,
আর যা চলে গেল এবং যা দেখনি, এই দুইটিকে স্মরণ করে কেন নিজের অবস্থাকে নষ্ট করছো?
মহান আল্লাপাক সুরায় হাদিদের মধ্যে একটি জায়গায় তাকদীর এর সম্পর্কে ইরশাদ করে বলেন যে, তাকদীর যা নির্ধারিত হয়েছে আমরা তো এ নিয়ে ভাবতে থাকি, অর্থাৎ যারা প্রশ্ন করে থাকে। তো তাকদীর এর মৌলিক যে উদ্দেশ্য উল্লেখ হয়েছে তা হচ্ছে, যা চলে গিয়েছে, হাতছাড়া হয়ে গিয়েছে, তাতে আফসোস করো না, কেননা তা লিখিত ছিল তাই হয়ে গেছে, এবং যা তুমি পাবে বা পেয়েছ তা তাকদীরের কারণে পেয়েছ, বিদায় এতে গর্বিত হয়েও না, গর্ববোধ করতে নিষেধ করা হয়েছে। তো উচিত এটাই যে বর্তমানকে আমাদের লক্ষ্য রাখতে হবে, অতীত যা চলে গিয়েছে তা তো গিয়েছে, আমাদেরকে আফসোস করা উচিত নয়, কারণ তা হওয়ার ছিল। যদি আমরা কিছু পাই তো আল্লাহ পাক এর জাতির উপর ভরসা রাখুন যে যাবতীয় সব তার থেকেই পাচ্ছি, তিনি এখনও দিয়েছে এবং ভবিষ্যতও দিবেন।
আপনার কি বিজনেস ফিল্ড সম্পর্কে মনে হয় না যে সান্ত্বনামূলক কোনো কার্যক্রম বিজনেস কমিউনিটিতে এবং সামাজিকভাবে যারা কাজ করে থাকেন তাদের জন্য সান্ত্বনামূলক কিছু করা সম্ভবত সে অসহায় ঈদের দিনও পেরেশানিতে থাকেন?
যে ধরনের দৃশ্যকল্প আছে তো
ক্ষমা চাইছি, আমরা যখন এটা রেকর্ডিং করছিলাম রমজানের ১২তম রাত এবং পসিবল হলো সেটা ঈদের দিন, কিন্তু এমন ঘোষণা নেই যে সম্ভবত এমন পরিবেশ ঈদের দিন হবে যেমনটি প্রতিবছর ঈদের পরিবেশ হয়ে থাকে, ঘোষণা হলো এটা। এবং আল্লাহ করুক আপনারা যখন এই প্রোগ্রাম দেখবেন তখন আপনি ঈদের দিন ভালোভাবে নামাজ পড়ে কোলাকুলি করবেন আর সাক্ষাৎ করবেন, বলবেন ঈদ মুবারক। আসলে এই সময় শিশুদেরও ডিস্টার্ব হচ্ছে, তারা ঈদের সালামিও পাবে না, কোথাও যেতে পারবে না।
শিশুদের সালামি
না, শিশুদের সালামি হাত ছাড়া হয়ে যাবে,
তার কাল্পনিক পোলাও যদি,
হ্যাঁ এমন কাল্পনিক পোলাও যদি চলে আসে তখন তা লবণহীন হয়ে যায়, এটা একটা বড় প্রবলেম। তাই বড়দের উচিত শিশুদের সালামিগুলো সেভ করে রাখা, যদি তারা না আসে তবে তা টেক ওয়ে করে দিন অথবা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, শিশুদের মন ভেঙে দিবেন না, শিশুদের সালামির ব্যাপারে যত্নবান হন।
বর্তমান দেখেন যে ঈদ এসেছে অথবা যে ঈদ আসবে, মনে হচ্ছে এই জেনারেশন এমন ঈদ কখনো দেখেনি, কিংবা এখন যে রমজান মাস অতিবাহিত হচ্ছে এতে বলতে গেলে এমন রমজান না কখনো আমি দেখেছি আর না আপনি দেখেছেন,
সম্ভবত যারা বর্তমানে
জীবন্ত
হয়তো যাদের হায়াত আছে তাদের মধ্যে কেউ এমন পরিস্থিতি দুনিয়াতে দেখে নাই।
আচ্ছা, এখন লোকেরা যেভাবে সংবাদপত্রের দিকে মনোযোগী হচ্ছে এবং বলতে গেলে সারা দুনিয়ায় যা হচ্ছে তা দেখে তো মানুষ পেরেশান হচ্ছে, এমন না যে কেবলই পেরেশানি আমাদের দেশে আমাদের শহরে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, বরং এ পর্যন্ত এর কোনো উপায় খুঁজে পায়নি, যার ফলে জনগণের পেরেশানি এবং টেনশন ক্রমেই বেড়ে চলেছে। আল্লাহ দয়া করুক। এবং
নিগ্রানী সরক খুবই চমৎকার কথা বলেছেন, যেটা আমাদের হাতের মধ্যে নেই ভবিষ্যতে যেটা হবে আল্লাহ দয়া করবেন। বলা হয় যে চিকিৎসা আমার জানা নেই, তার সমাধান আমার হাতে নেই, এতগুলো চিন্তা করে নিজেকে অসুস্থ করাচ্ছে উত্তম।
তারা তো নিজের কাজ করছে, সায়েন্টিস্ট আছে, ডক্টরস আছে, যারা কিছু করতে পারবেন তারা করছেন,
সঠিক।
তারা এই বিষয়ে কিভাবে ভাববেন?
ঈদের দাওয়াতে যদি ডিসকাস করা হয় তাহলে ঈদ নষ্ট হয়ে যাবে, তাই না? আমরা তাদেরকে বলছি না করতে,
করবেন না
এবং ঈদের আনন্দ করুন, আমরাও ভালো ভালো খাবার খাবো কিছুক্ষণের মধ্যে। বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আনন্দ করুন, এই বিষয় নিয়ে কথা বলছি। যেমন আপনার ঘরে মেহমান এসেছেন এবং চা খাবার সময় কথা হচ্ছে, একটা ভীতিকর অবস্থা, যেমন ইসুফ ভাই বলেছেন লোকেরা চিন্তিত। একবার আমি আলোচনা করেছিলাম, চমৎকার একটা বাক্য পড়েছিলাম, এক ব্যক্তির নিকট এক লোক আসলো, বলল চা খান, সে বলল না আমি অনেক টেনশনে আছি। বলল কেন? তিনি বললেন ভাই দুনিয়ার অবস্থা খুবই খারাপ। অবস্থা খারাপ কি তুমি করেছো? সে বলল না। আচ্ছা ঠিক করতে পারবে? সে বলল না। তাহলে চা খাও, তুমি খারাপও করনি ঠিকও করতে পারবে না, তো তুমি এগুলো ছেড়ে দিয়ে কি লাভ, তুমি চা খাও। আপনারা দাওয়াত খান, ইনশাল্লাহ আল্লাহর দয়ায় আশা করা যায় সব ঠিক হয়ে যাবে।
আমিন ভাইয়ের চেহারাটা দেখুন, তিনি হয়তো কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, তাই
মাইক নিয়ে নিয়েছে।
না না, আপনি তার মুখের দিকে লক্ষ্য করুন, তার মন বলছে তিনি হয়তো কিছু বলতে চাচ্ছেন।
যে কি বলেন, যেন কি বলেন,
অবতীর্ণ হচ্ছে,
অবতীর্ণ হচ্ছে, যে কিছু তশরিফ আনছেন মনে হচ্ছে।
অবতীর্ণ হওয়া তো বলা যাবে, কোনো প্রবলেম তো নেই,
কোনো সমস্যা নেই, কখনো হয়তো হাজির হওয়া বলে থাকে সম্ভবত,
কিছু হাজির হচ্ছে
অর্থাৎ কিছু উপস্থিত হচ্ছে,
জি লক্ষ্য করা যাচ্ছে।
এই বিষয়ের প্রেক্ষিতে একটি ঘটনা আছে, ঘটনাটি এমন যে এক ব্যক্তি পত্রিকায় পড়েছে বাড়ি বিক্রি হবে, সে প্রপার্টি ডিলার ছিল, সেখানে যায়, বেল বাজালে একজন বৃদ্ধ লোক দরজা খুলে, দরজা খোলার পর সে বলল একটা বাড়ির বিজ্ঞাপন দেখে এসেছি। আপনি বিক্রেতা? জি জি, আসুন, অন্তর্গত সাথে ভিতরে আসতে বললেন এবং ড্রয়িং রুমে বসিয়ে কুশলাদি জিজ্ঞেস করলেন, আলাপ আলোচনা করতে লাগলো। কিছুক্ষণ পর এক বৃদ্ধ মহিলা চায়ের ট্রে নিয়ে আসলো। সেখানে কিছু বিস্কিট ইত্যাদি এবং চা পানি ছিল। যাই হোক, মালিক তাকে চা দিল এবং বসে তার সাথে আলোচনা করতে লাগলো। আগন্তক বলল, আমি আপনার বিজ্ঞাপন পড়েছি। উত্তরে বলে, কেনাবেচার কথা তো হবেই, তুমি চা পান করো। যখন চাও ফুরিয়ে গেল, তখন ক্রেতা বললেন, আপনি কি একটু বলবেন বাড়ির দাম কত? বিক্রেতা বলে, আমি 50 লাখ টাকায় বিক্রি করব। ও, আপনার বাড়ি 50 লাখে কিভাবে বিক্রি হবে? না, আমরা তো এই দামেই বিক্রি করব। আচ্ছা, পরিশেষে প্রপার্টি ডিলার সেখান থেকে চলে গেলেন। কিছুদিন পর সে আবার পত্রিকায় উক্ত বিজ্ঞাপন দেখে। সে বলে, এত দামি বাড়ি। পরবর্তীতে সে এক পার্টিকে নেয় এবং তাকে সাথে নিয়ে যায়। যখনই দরজায় কড়া নাড়ে, আবার ক্রেতা অভিনন্দন জানায়। আবারও চায় ট্রে আসলো, পুনরায় বিস্কিট এবং কথোপকথন। বাড়ির কথা? না না বেটা, তুমি আর একটু বলো, কেমন আছো, সব ঠিকঠাক? এখন যখন পুনরায় জিজ্ঞেস করল যে আপনি তো বিজ্ঞাপন দিয়েছেন, তো বাড়ির ডিমান্ড কি কিছু কমিয়েছেন? বলল, না, আমাদের আগের মূল্যই 50 লাখ। মুরব্বী, আমি তো আপনাকে আগেই বলেছি, আমি এখানকার ব্রোকার, এ বাড়ির এত দাম নেই, আপনাকে এমন কেউ দিবে না। না, আমরা তো এই মূল্যেই বিক্রি করব। ঠিক আছে, বাড়ি নিচ্ছেন না, ঠিক আছে, আপনি আরও চা পানি নেন। সে বলল, মুরব্বীর মাথা মনে হয় ঠিক নেই। পরিশেষে সে উঠে চলে গেল। কয়েকদিন পর তার বন্ধুর ফোন আসলো, সেও প্রপার্টি ডিলার। বন্ধু, অনেক সস্তায় বাড়ি বিক্রি হবে, একটি বাড়ি আছে, বাড়ির কর্নার ইত্যাদি খুবই সুন্দর, আমি যাচ্ছি, পার্টিও সাথে আছে। বললেন, চলো। তার সাথে গিয়েছি তো, যাওয়ার পর দেখি আগের বাড়িতেই। বলছে, ভাই, এই মানুষের মাথা ঠিক নাই, সে বিক্রি করবে না। তারপরও বলল, একটু এগিয়ে দেখি। বৃদ্ধ লোক আবার ওয়েলকাম করলো, আবার চায়ের ট্রে, আবার আলাপ আলোচনা।
হাজী সাহেব, আপনি কিছু বুঝতে পারছেন যে এই যে চায়ের ওয়েলকাম?
কথা তো শেষ হতে দিন, তারপর না হয় বুঝবো।
সে পুনরায় জিজ্ঞেস করলো, দাম কত? বলল, 50 লাখ। হ্যাঁ বাবা, এটা 50 লাখে বিক্রি হবে না, এবং আপনি অযথা বারবার বিজ্ঞাপন দেন, আপনার এমনে তেমনে অনেক টাকা খরচ হচ্ছে। এক পর্যায়ে সে বলল, আজ আমরা চা পান করব না, আগে আপনি এটা বলুন যে আপনি না বাড়ি বিক্রি করছেন, না এই নিয়ে কথা বলছেন, শুধু 50 লাখ দাবি করছেন, অথচ আপনি জানেন যে 50 লাখে বিক্রি হবে না, আপনি বিজ্ঞাপন কেন দেন? সে বলল, বেটা, মূলত কথা হচ্ছে, আমরা দুইজন বৃদ্ধ স্বামী স্ত্রী, আমাদের বাড়িতে কেউ আসে না, আমাদের সন্তানরাও আসে না, আমরা এই বাহানায় বিজ্ঞাপন দেই যেন
ঘর যেন আলোকিত হয়ে
যায়। সুতরাং এভাবে আমার মাথায় যখন ঈদের ট্রান্সমিশনের কথা আসলো, তো আমার স্মরণ আছে যে একবার আপনি আমাকে বয়স্কদের সঙ্গে ঈদের অনুষ্ঠানে পাঠিয়েছেন।
ক্ষমা করবেন।
জি, প্রকৃতই আমার জীবনের স্মরণীয় দিন ছিল। আমরা সারাদিন বৃদ্ধাশ্রমে কাটিয়েছিলাম, সকাল 10টায় গিয়েছি এবং সন্ধ্যা 5টা পর্যন্ত ছিলাম সেখানে, এবং সেখানে যে 40-45 জন লোক ছিল, আব্দুল হাবিব ভাই, আমি হতবম্ব ছিলাম, নতুন নতুন কাপড় পরেছিল, প্রাতিষ্ঠানিকভাবে কিংবা বাড়ির লোকেরা পাঠিয়েছিল, সারাদিনভর কেউ আসেনি, একজন আসেনি তাদের সাথে সাক্ষাতের জন্য। আচ্ছা, এমনকি
জীবিত ছিল,
চার গড়ি পেরোলে, পেরোলে সে বলছে আমার সন্তানরা থাকে, একজন বলছে 35 বছর আমি বিদেশে ছিলাম, টাকা পাঠিয়েছি, বাড়ি বানিয়েছি, কিন্তু সেই বাড়িতে আমার জন্য জায়গা নেই। তো আমি এখানে ট্রান্সমিশনে যে কথা হচ্ছিল, সেই প্রেক্ষিতে ভাবছিলাম যে এখন অতিথিদের এবং অতিথি আপ্যায়নের একটি সুযোগ। বাস্তবতা এভাবে অনেক ঘর বঞ্চিত হয়, যেখানে আমরা যদিও যাই তা ব্যক্তিগত সম্পর্ক বা এমন কিছু, কিন্তু বিশেষত ওই আত্মীয় এবং ওই সব মানুষ যাদের এসব বিষয়ে মন ক্ষুণ্ণ আছে, নিজের ঈদের আনন্দে তাদেরকেও স্মরণ রাখুন।
মাশাআল্লাহ,
পিতামাতার ব্যাপারে সন্তানদের সেন্সিটিভ হওয়া উচিত, অনুভূতি থাকা উচিত, অর্থাৎ পিতামাতা সন্তান ছাড়া ঈদ উদযাপন করে না।
বাহ বাহ বাহ,
শুধু সন্তানই পিতামাতাকে ছাড়া ঈদ উদযাপন করে।
এইবার আরো একটি সমস্যা হতে পারে, আল্লাহ না করুক যেন না হয়, যেমন আপনি দোয়া করেছেন, অনেক মানুষ লকডাউনের বাইরে গিয়েছেন, কর্মস্থল থেকে ফিরে আসেননি। আমি এমন ফ্যামিলিকে জানি, ফ্যামিলির সবাই ঘরে এবং বাবা বাহিরে, আল্লাহ তাকে অনেক সম্পদ দান করেছেন, যেন এমন না হয়, এইবার পরিবারের সকলের সাথে যেন ভালোভাবে ঈদ করতে ঘরে পৌঁছাতে পারে, আমাদের দোয়া রইল। কিন্তু বাস্তবে এমন হয়ে থাকে এবং এমন ঈদ মানুষের জন্য কষ্টকর হয়, কিন্তু এক্ষেত্রে তার এই অনুভূতিও হবে, পরিবারের কি গুরুত্ব রয়েছে মানুষের কাছে, অভিভাবকের কি গুরুত্ব, দূরে থাকলেই বোঝা যায়।
যদি এটা না খুলে, সম্ভবত হাজার বা লক্ষ আশকান রসুল হবেন, সম্ভবত যারা প্রথম মদিনার বাইরে ঈদ উদযাপন করেছে,
এমনই, জি এমনই,
অন্যথায় এমন এক সংখ্যক যাদের মানসিকতা এটাই যে আমরা ঈদ
মুস্তাফা করিমের
কদমে উদযাপন করব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
তাদের ঈদই হবে বড় ঈদ।
ঈদ তো তখন হবে যখন আপনার দিদার হবে তখন আমার ঈদ হবে।
অবশ্যই আপনি সঠিক বলেছেন, অনেক লোক ঈদ উদযাপন করে এবং ঈদের নিয়ত করেই যায়, লক্ষ লক্ষ আসে কেন,
এবং সেখানে ঈদ উদযাপন করে আসা হয়।
ইনশাল্লাহ সেই দিনও আসবে আল্লাহ যদি চায় ইনশাল্লাহ।
এইভাবে তো সময় অতিবাহিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মক্কায়ে মুকাররমা মদিনা মুনাওয়ারা এই সম্পর্কে অনেক কথা চলছে, মুফতি সাহেব অনেক কথা হচ্ছে মুসিবতের আগমন সম্পর্কে।
মাশাআল্লাহ
মাশাআল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মুর্শিদের আগমন, মারহাবা। কেমন আছেন হুজুর?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
তশরিফ রাখুন।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি। হুজুর, হতে পারে ঘরে অনেক মেহমান আসবে, মেহমান ঘরে আসলে তাদেরকে কিভাবে মেহমানদারি করা উচিত, এবং বিশেষ করে হাজি আমিন একটি হৃদয় বিদারক ঘটনা বলেছেন যে এমন অনেক পরিবার রয়েছে যেখানে আসা যাওয়ার মতো কেউ নেই, বৃদ্ধ মা বাবা অথবা আত্মীয় স্বজন রয়েছে, তাদের ঘরে কেউ যায় না। তাই ঈদের দিন এমন কি কাজ করা উচিত যাতে বহু লোকের অন্তর খুশি করা যায়?
জি, গরিবদেরকে তো সর্বদা খেয়াল রাখতেই হবে। ঈদের আগে ফিতরা দেওয়া উত্তম, এতে একটি হিকমত এও যেন গরিবও খুশি উদযাপন করতে পারে, উৎকৃষ্ট খাবার খেতে পারে। গরিবেরও খেয়াল রাখা উচিত, রোগীদেরও খেয়াল রাখা উচিত, রোগীদের সেবা করা উচিত, তাদেরকে উপহার দেওয়া উচিত। উপহার হিসাবে আজকাল ফুলের তোড়া দেওয়া হয়, সেখানে কোনো সুগন্ধও থাকে না। কোনো খাদ্যজাতীয় কিছু হোক যা রোগীর প্রয়োজনে আসবে, ফল হোক বা টাকা, গিফট স্বরূপ দেয়া হোক যেন তার প্রয়োজন মিটে।
হুজুর, এই সিচুয়েশনে যা দেখতে পাচ্ছি, যারা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে আছেন তারা হচ্ছেন মধ্যবিত্ত লোক, যারা চাইতেও পারে না, তাদেরকে কেউ দিচ্ছেও না। অর্থাৎ এমন এক শ্রেণীর লোক যারা অত্যন্ত গরিব, যারা নিজেরাই রেশন গ্রহণ করছে অথবা তাদেরকে কেউ দিয়ে আসছে, তারা নিজে থেকে চাচ্ছেও, কিন্তু অপর একদিকে যারা বাহ্যিকভাবে সুন্দরভাবে চলে তাদের ভিতরের অবস্থা খুবই শোচনীয়। এমন কিছু লোক আমার আত্মীয় স্বজনের মাঝেও আছে, লোকেরা সেসব আত্মীয় স্বজনকে ফোন করে, আপনার কোনো প্রয়োজন হলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি পূরণ করে দেব। তারা মুখ খুলে কখনো কারো নিকট চাননি। তাই আমরা এই ঈদের সময় যদি সামান্যতম নিজের আত্মীয় স্বজনকে নিয়ে চিন্তা করি, যাদের লাইফ সামান্য নর্মাল এবং যাদের দোকান বন্ধ রয়েছে, কাজ কর্ম বন্ধ, হয়তো তাদেরকে দেখতে ধনী মনে হয় কিন্তু কষ্টের মধ্যে আছে, শুধুমাত্র একদম যারা গরিব তাদেরকে সাহায্য করব, নাকি নর্মাল যারা গরিব তাদেরকেও করতে পারি?
প্রথমত, আত্মীয় স্বজনকে সাহায্য করার মধ্যে বেশি সওয়াব নিহিত। সাদাকা আত্মীয়কে দেয়া উত্তম, মনক্ষুণ্ণ আত্মীয় স্বজনকে দেওয়া।
আল্লাহু আকবার, মাশাআল্লাহ।
তো যেমনটা অভিজাত লোক আছে, আর আপনি জানেন যে সে চাইবে না, এমন ব্যক্তিকে এই বলা যে প্রয়োজন হলে আমি আছি, তো সে হয়তো কখনো চাইবে না। এজন্য যদি আমাদের তার প্রয়োজন জানা থাকে দিয়ে দেওয়া উচিত, যদি প্রয়োজন নাও থাকে আর আমরা দিয়ে দিলাম, সওয়াব তো পাবো,
মাশাআল্লাহ।
যাকাত তো দিতেই হবে, গিফট দিন, গিফট অবশ্য ধনবানকেও দেওয়া যায়, বাদশাকেও দেওয়া যায়।
আচ্ছা, ধনীরাও যদি গিফট পছন্দ করেন, তখন আমরা এই লোকদের জন্য কেন অপেক্ষা করি যে এরা যখন চাইবে তখন দান করব? আমাদের তো দান করাই উচিত, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যারা অভাবে আছে তাদের দেখাশোনা করা উচিত।
হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাই, যিনি প্রসিদ্ধ এক খলিফা ছিলেন, তার সন্তানেরা আরজ করল যে আব্বু, ঈদ আসছে, নতুন জামা পরব। তিনি তার কোষাধ্যক্ষের সঙ্গে কথা বললেন, তিনি তাকে বললেন আমাকে কিছু অ্যাডভান্স স্যালারি দেয়া হোক, আমি যেন সন্তানের জামা কাপড় বানাতে পারি ঈদের জন্য। তখন আল্লাহওয়ালা মানুষের যুগ ছিল, কোষাধ্যক্ষ বলল, হুজুর আপনি অ্যাডভান্স বেতন নিচ্ছেন, এর অর্থ এই যে আগামীতে আপনি এই ডিউটি আদায় করবেন, সুতরাং আপনি কি নিশ্চিত বলতে পারবেন যে আপনি জীবিত থাকবেন আর আপনি তা পরিশোধ করতে পারবেন যে অ্যাডভান্স আপনি নেবেন? তার উপর আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল, বললেন না না আমার প্রয়োজন নেই। আর সন্তানদের বললেন যে নতুন জামা পরতে হবে না, তোমরা পুরাতন জামা ধৌত করে পরিধান করে নাও।
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা